ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও, ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چنل درشق الحمد لله رب العالمين পছন্দনীয় অনুষ্ঠান ব্যবসার বিধান নিয়ে উপস্থিত হয়েছি। যেমনটা আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় যে আমাদের অনুষ্ঠানে বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেন সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন করেন, শরীয় নির্দেশনা হাসিল করেন। আমাদের সঙ্গে মুফতি আলী আসগর আত্তারি মাদানী মোদ্দাজিলুল আলী উপস্থিত আছেন। আপনাদের প্রশ্নের সাথে মুফতি সাহেবের উত্তর থাকবে, আশা করি দুরুদে পাকের ফজিলত যুক্ত করব। এরপর ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন নিয়ে মুফতি সাহেবের নিকট উপস্থিত হব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাহাত্ম্যপূর্ণ ইরশাদ হচ্ছে, আমার প্রতি অধিক হারে দুরুদে পাক পড়ো, নিশ্চয় তোমাদের আমার প্রতি দুরুদে পাক পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম। অগ্রসর হব আপনাদের কলের দিকে, আপনাদের কল শুনবো, তারপর মুফতি সাহেবের কাছে উপস্থিত হব। জি,
আমি একজন দোকানদার, আমার প্রশ্ন হচ্ছে, যেমন আমার কাছে কোনো কাস্টমার এলো, তার কাছে উদাহরণস্বরূপ কোনো পণ্য বিক্রি করি 340 টাকা, আবার কারো কাছে তা বিক্রি করি 350 থেকে 60-70 টাকা, অর্থাৎ 20-50 টাকা কম বেশি হয়ে যায়, সুতরাং এটা কি অপরাধের মধ্যে পড়ে নাকি এটা ব্যবসার কোনো অংশ? কাউকে 10 টাকা কমে দিলাম আর কারো থেকে 20 টাকা বেশি নিলাম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে উদাহরণ দিয়েছেন তাতে অনেক বড় পার্থক্য রয়েছে, 80-90 টাকার মতো পার্থক্য বলেছেন, সাধারণ এত পার্থক্য হয় না। যাই হোক, উদাহরণ দেয়া যেতে পারে জিজ্ঞাসা করার জন্য। দেখুন, দোকানদারের উপরই তো নির্ভর করে, সে দামে বা কম দামে বিক্রি করবে, কিন্তু কিছু পণ্যের ক্ষেত্রে সরকার মূল্য নির্ধারণ করে দেয়। যেখানে সরকারের মূল্য নির্ধারিত থাকে সেই নির্ধারিত মূল্য মেনে চলা আবশ্যক। হ্যাঁ, যদি এর চেয়েও কম দামে বিক্রি করতে চান, না সরকার নিষেধ করবে না শরীয়তে নিষেধ আছে, ভালো বিষয়, কিন্তু নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে সরকার পাকড়াও করবে, প্রশ্ন করবে। তো যাই হোক, বিক্রি করাও উচিত না, যাতে গরিবদের যতটুকু সম্ভব উপকার করা যায়। আর ক্রেতা যদি ধনীও হয় তবে ব্যবসায় কল্যাণের একটি দিক হল ন্যায্য ও উপযুক্ত মূল্যে পণ্য বিক্রি করা। জি,
পরবর্তী কল দিন। মুফতি সাহেবের কাছে প্রশ্ন হলো, দুইজন পার্টনার 50-50 করে অর্থাৎ 10-10 লাখ করে গাড়ি ক্রয় করে 20 লাখ টাকা দিয়ে, এরপর তাদের উভয়ের মধ্যে একজন ড্রাইভ করতে পারে, তাদের একজনের যে ড্রাইভিং করবে, ড্রাইভিং করার পর সে তার সেখানকার যে পারিশ্রমিক পাবে, যা সে বিনিময়ে পাবে, তা বের করে যে প্রফিট আসবে সেটা তাদের মাঝে 50-50 করবে, সুতরাং এটা করা কি জায়েজ হবে? আর যদি জায়েজ না হয় তাহলে এর জায়েজ পন্থা বলে দিন। জাযাকাল্লাহু খায়র।
মুফতি সাহেব, প্রশ্ন হচ্ছে, পার্টনারশিপের মাধ্যমে গাড়ি নিচ্ছে, 20 লাখ টাকার গাড়ি 10-10 লাখ করে দুজন মিলে ক্রয় করছে, তবে তাদের মধ্যে ড্রাইভিং একজনই করবে, সুতরাং যে ব্যক্তি ড্রাইভিং করবে সে তার ড্রাইভিংয়ের চার্জ বা ফি আলাদাভাবে নিবে, আর প্রফিটের মাঝেও 50-50 শেয়ার ভাগ করবে।
দেখুন, মালিকানা তো একটাই, ঠিক আছে, এই মালিকানার একটি লাভ আছে, আর এই মালিকানা থেকে যে লাভ হবে তা নিজেদের মধ্যে ভাগ করে নিবে। ড্রাইভার রাখার বিষয়টি আলাদা ব্যাপার। উদাহরণস্বরূপ একটি ঘর আছে, এখন একটি ঘরে একজন দারোয়ান প্রয়োজন, দুইজনের মধ্যে কেউ একজন দারোয়ানের কাজ
করবে,
তাহলে কিছুটা সুযোগ থাকা উচিত, যদিও বিষয়টি সমালোচনার জন্য উন্মুক্ত। জি
মুফতি সাহেব, এতে এমন কোনো রাস্তা বের হতে পারে যাতে কিছু পরিবর্তন করে সামনে আগাবে?
যাচাই বাছাইয়ের মানে হলো একটু দেখাশোনাকারী।
জি, পরবর্তী কল শোনান।
মুফতি সাহেবের কাছে প্রশ্ন হলো, এক ব্যক্তি বাইরের কান্ট্রিতে বাস করে আর আমাদের দেশেও তার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, সুতরাং সে যে যাকাত প্রদান করবে তা কি আউট অফ কান্ট্রির বিবেচনায় দিবে নাকি এদেশের অনুযায়ী দিবে? কারণ এখানে তার যে সম্পদ সেটাও নিসাব পরিমাণ এবং আউট কান্ট্রিতে যে সম্পদ সেটাও নিসাব পরিমাণ, এ ব্যাপারে বলে দিন।
ঠিক আছে, অর্থাৎ উভয় দেশের সম্পদও আছে এবং সম্পদের মালিকানাও আছে, এছাড়া টাকাও আছে। মুফতি সাহেব, সেই যাকাত কোন দেশের হিসাবে দিবে?
যাকাত আদায়কারী যেখানে উপস্থিত রয়েছে,
জি,
সেখানকার হিসাবে যাকাত দিবে। এই আলোচনা চলছে কনসার্নিটির বিষয়ে।
ঠিক আছে,
কিন্তু যেখানে যার ভ্যালু যতটুকু ততটুকুই ভ্যালু দিতে হবে।
উদাহরণস্বরূপ এই দেশের প্রপার্টির মূল্য 1 কোটি টাকা।
হ্যাঁ,
তবে 1 কোটি টাকাই কাউন্ট করবে?
1 কোটি টাকা হিসাব করে তার 2.5% যাকাত দিতে হবে।
ঠিক আছে,
সেখানের ভ্যালু হচ্ছে উদাহরণস্বরূপ 1.5 লক্ষ ইউরো।
ঠিক আছে,
ঠিক আছে, তো সেটার 2.5% যাকাত দিতে হবে।
ঠিক আছে, তখন টোটাল হিসাব করে যাকাত যা আসে।
কিন্তু এখানে সেই সম্পত্তির কথা হচ্ছে যেগুলোর উপর যাকাত রয়েছে। যদি কেউ ব্যবসার জন্য সম্পত্তি নিয়েছে, বিক্রির জন্য সম্পত্তি নিয়েছে, তাহলে তাতে যাকাত প্রযোজ্য হবে, তবে এটি ভাড়ায় না দেওয়া হলে। আর যদি কেউ সম্পত্তি বসবাসের জন্য কিনেছে নাকি ভাড়া দেওয়ার জন্য কিনেছে, সেক্ষেত্রে যাকাত প্রযোজ্য হবে না।
মুফতি সাহেব, যদি সেভিংয়ের জন্য ক্রয় করে, যেমন টাকা আছে ক্রয় করে নিলাম, কোথাও ফ্ল্যাট নিয়ে নিলাম বা প্রপার্টি নিয়ে নিলাম, তাহলে সুরক্ষিত থাকবে, তখনও যাকাত হবে কি না?
হ্যাঁ, যা সংরক্ষণ করা হয় তা সাধারণত ব্যবসার উদ্দেশ্য থাকে।
ঠিক আছে,
দুইটি জিনিস সংরক্ষিত থাকবে, টাকা,
জি,
আর দ্বিতীয়টি হলো টাকা বাড়তে থাকবে,
ভ্যালু বাড়তে থাকবে,
প্লট সম্পত্তি এগুলোর মান বৃদ্ধি পায়। তো সাধারণত ব্যবসার জন্য যখন সম্পত্তি ব্যবহৃত হয় তখন এই নিয়তি করা হয়।
ঠিক আছে, পরবর্তী কল দিন।
আমার মুফতি সাহেবের কাছে প্রশ্ন হলো, এক ব্যক্তি কারো থেকে পণ্য ক্রয় করল আর অন্যের মাধ্যমে কব্জা করালো, এখন আমি চাচ্ছি সেই পণ্যের ক্রেতা থেকে আমি ক্রয় করব আর যার কব্জায় আছে তার কাছেই বিক্রি করে দেব, সুতরাং এতে কি মাসআলা হবে? এ ব্যাপারে বিস্তারিত ইরশাদ করুন। জাযাকাল্লাহু খাইরা।
দেখুন, মাসআলা এত কঠিন নয়। 3-4 মাস পূর্বে মাসিক ফয়জানে মদিনাতে আমরা এই মাসআলা প্রকাশ করেছি। তো দারুল ইফতা আহলে সুন্নাতের ওয়েবসাইটে যদি আপনারা যান, তো সেখানে একটি ক্যাটাগরি আছে মাসিক প্রশ্ন, আশা করি তাতে এই মাসআলা পেয়ে যাবেন, বা ব্যবসার বিধান অনুষ্ঠানে খুঁজুন, সেখানে পেয়ে যাবেন। তো মূল বিষয় হলো, একজন ব্যক্তির কাছে আগে থেকেই দখল রয়েছে, আপনি তার কাছে গেলে সে আপনাকে দখল ছেড়ে দিবে, যে ভাই এটা আপনার জিনিস, আপনি নিতে চাইলে নিয়ে যান। তো এই দখল ছাড়ার অবস্থান ও পরিস্থিতিকেও দখল হিসেবে গণ্য করা হবে। আপনি যেতে না পারলে আপনার প্রতিনিধি পাঠিয়ে দিন, সেই ব্যক্তির কাছে কোনো কর্মচারী থাকলে তাকে নিজের প্রতিনিধি বানিয়ে নিন, সে দখল গ্রহণ করবে। তো এটি দখল ছাড়ার খুবই সহজ পরিস্থিতি। আর যদি আপনাকে মালামাল তুলতে হয়, এক্ষেত্রে সহজ হচ্ছে সেখান থেকে মাল তুলে নিন, সেটি আপনার গাড়িতে উঠে গেলে আপনার দখলে চলে আসবে। জি,
পরবর্তী কল দিন।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, গমের ফসল আনা শুরু হয়েছে, প্রতিটা ফসলের আলাদা আলাদা ওষুধ প্রদান করতে হয়, সুতরাং প্রত্যেক এলাকার কিছু না কিছু এমন গরিব ফ্যামিলি বাস করে যারা অত্যন্ত দরিদ্র হয়ে থাকে, ফসলের যে ওষর আসে তা তো আদায় করতেই হবে, তবে সকল লোকদের মাঝে যদি ওষর বণ্টন করে দেই তাহলে সেই ওষর অল্প অল্প করে পাবে। শরীয়ত এই ব্যাপারে কি বলে যে কোনো একক ব্যক্তিকে ওষর দিতে হবে যেখানেই দেই না কেন, নাকি সকল গরিবদের মাঝে ওষর বণ্টন করার মাধ্যমে আমরা ওষর আদায় করতে পারব, এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করবেন?
দেখুন, আপনি যে প্রেক্ষাপটে প্রশ্ন করছেন আপনি আপনার জায়গায় ঠিক, তবে আমি এটা বলবো, এই প্রশ্ন করার সুযোগই হতো না যদি মানুষ ঠিক হতো। এখানে বিষয় হচ্ছে মেহরুজ ভাই, যে ওষর আদায়কারী হাজারের মধ্যে একজন।
জি,
অর্থাৎ শহরের আবাদী যদিও বড় বড় হয়, তবে আমাদের গ্রামগুলো একেবারে ছোট না।
আমাদের দেশের ম্যাক্সিমাম অংশে গ্রামগঞ্জের সাথে সম্পৃক্ত। জি,
আর বিশেষ করে সেসব এলাকা যেখানে নদী ও বৃষ্টি বর্ষণ হয় বা ভূগর্ভস্থ পানি থাকে, সেখানে তো ফসলই ফসল। যদি প্রত্যেক ফসল প্রাপ্ত ওষর আদায় করে, ওষর হচ্ছে ফসল ভিত্তিক যাকাত, আর নিজের আশেপাশে যে সকল আত্মীয় স্বজন যাকাতের হকদার থাকে তাদেরকে ওষুরের মাধ্যমে সাহায্য করে তো কোনো গরিবই থাকবে না। আপনার প্রশ্নে তো এটা বোঝা যাচ্ছে যে হাজার কৃষকের মধ্যে কোনো একজন খুবই কষ্টে ওষুর প্রদান করছে, এক অসুস্থ স্বাস্থ্যকর্মী এখন সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যাই হোক, এটা আবশ্যক নয় যে সবাইকে দিতে হবে। আর একটা শ্রেণীবিন্যাস অর্থাৎ একটা ক্যাটাগরি বর্ণনা করা হয়েছে, সেই ক্যাটাগরিতে এটাই লাভ, প্রথমে আত্মীয় স্বজন, এরপর প্রতিবেশী। এছাড়া আত্মীয় ও প্রতিবেশীদের বাইরে অভাবীদেরও দেখতে হবে যে কে বেশি অভাবী। অনেক সময় এমনও হয় যে কোনো বিধবা আর তার উপার্জনের পথও নেই, অর্থাৎ এক তো সেই লোক যাদের ঘরের চুলা যেমন তেমন চলছে, ঘরের একজন বা দুজন উপার্জনের সাথে সম্পৃক্ত আর গাড়ি চলছে, যদিও সংসার খুব টেনে হিঁচড়ে চলছে, অনেক সময় ধারও নিতে হয়। তবে কিছু মানুষ এমন রয়েছে যাদের কোনো উপার্জনকারীই নেই, তারা তো একেবারে পার্থিব দিক থেকে অসহায়। সুতরাং এরকম যারা একেবারে দরিদ্র তাদেরও দেখতে হবে, দরিদ্র আত্মীয়, দরিদ্র প্রতিবেশী তাদেরও দেখতে হবে, আর অগ্রাধিকার তো নির্ধারিত। কাজেই সেখানে যেমন পরিস্থিতি হবে, যদি দুই তিন জায়গায় দেওয়া প্রয়োজন মনে করেন তাহলে দুই তিনজনকেই দিন, আর যদি মনে করেন একজনকেই দিব যাতে সেই বেচারার সম্পূর্ণ বছরের জন্য পেরেশানি খতম হয়ে যায়, তাকেও দিতে পারেন।
জি, ঠিক আছে। মুফতি সাহেব, আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার একটি প্রশ্ন এসেছে। এক ব্যক্তি মেডিসিন কোম্পানিতে কাজ করে আর প্রত্যেক ধরনের যে মেডিসিন আছে তা সরবরাহ করে, অর্ডার করে আবার নেয়, তো অনেক সময় লোক মেডিসিনের অপব্যবহার করে থাকে, সুতরাং এই ক্ষেত্রে মেডিসিন আদান প্রদান ও তাদের জব করা ঠিক কিনা?
দেখুন, গুনাহের কাজে সাহায্য তো করা যাবে না। যদি সম্মুখ ব্যক্তি কোনো গুনাহের কাজ করে তবে তার সাহায্য কোনোভাবেই করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ, কোনো এক ব্যক্তি সে নেশা করে আর ঘুমের ওষুধ সে নেশার জন্য ক্রয় করে। সুতরাং যেভাবে কিতাবে আফিমের মাসালা ফুকাগন বর্ণনা করেছেন, আফিম যে বস্তু তা হাকিমকে বিক্রি করা যাবে, নেশা সেবনকারীকে বিক্রি করা যাবে না। ওষুধের ক্ষেত্রেও একই হুকুম। অনুরূপভাবে এমন কোনো বিষয়, উদাহরণস্বরূপ কোনো চাকরিজীবী, সে ঘুমের ওষুধ নিয়ে তার মালিকের চায়ে মিশিয়ে বেহুশ করে চুরি করে পালিয়ে যাবে, আপনি জানেন তার কাছে বিক্রি করা কিভাবে জায়েজ হবে? যেমনিভাবে চাকু বিক্রি করা জায়েজ, তবে জানবেন যে এই ব্যক্তি হত্যা করবে, তখন তার কাছে বিক্রি করা জায়েজ নয়। সুতরাং গুনাহ যখন নির্দিষ্ট হয়ে যায় সেখানকার হুকুম ভিন্ন, যেখানে গুনাহ অনির্দিষ্ট থাকে সেখানকার হুকুম ভিন্ন। এছাড়া আরেকটি বিষয় যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বস্তুর প্রতি দেখা হয় যে আদৌ সেটার পৃথক কোনো ব্যবহার আছে কি না। উদাহরণস্বরূপ, কোনো জিনিস আছেই এমন যার ব্যবহারের ক্ষেত্রই একটি, ভিন্ন কোনো ব্যবহার নেই আর সেই ব্যবহারটা অসৎ, তখন হুকুম ভিন্ন হবে। তবে মেডিসিনের জগতে এমনটা হয় না,
তাদের তো অনুমতি থাকবে কারণ তারা কোম্পানির প্রতিনিধি এবং দোকানগুলোতে সরবরাহ দিচ্ছে।
দেখুন, প্রশ্নটা তিনি খুবই সংক্ষিপ্ত করেছেন।
জি,
সেই প্রেক্ষাপটে আমরা উত্তর দিয়েছি যে ভাই, সঙ্গত বিষয় না, এর দ্বারা কি উদ্দেশ্য হতে পারে, নেশা জাতীয় ট্যাবলেট বা অন্য কিছু হতে পারে, আর কি হতে পারে?
জি, পরবর্তী কল দিন।
আমি একটি মুরগির ফার্মে টাকার মাধ্যমে অংশীদার আছি, সুতরাং সেই ফার্মের জমাকৃত টাকার মধ্যে জাকাত আসবে কিনা, এতে যে মুনাফা আসে তার সামান্য কিছু টাকা পাই আর তা আমি খরচ করে ফেলি, সুতরাং সেখানে যে টাকা জমা করেছি তাতে জাকাত আসবে কিনা, এটা জানার ছিল।
জি মুফতি সাহেব,
দেখুন, যে টাকাটা আপনি ব্যবসায় লাগিয়েছেন তার পরিমাণ কতটুকু তা হিসাব করুন আপনি। আর অনেক সময় টাকা হাতে থাকে না, এর দ্বারা যে বস্তু ক্রয় করা হয়েছে তা হাতে থাকে। সুতরাং আপনি যদি ডিমওয়ালা মুরগি ক্রয় করেন, সুতরাং ডিমওয়ালা মুরগির উপর জাকাত আসবে না, কারণ এগুলো বিক্রির জন্য ক্রয় করা হয় না। মুরগি ক্রয় করেছেন, ব্যাস এগুলো থেকে ডিম সংগ্রহ করছেন, ডিম বিক্রি করছেন, তো আপনার যে ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্টের একটা অংশ সেখানকার সরঞ্জামে লেগেছে,
ঠিক আছে,
মেরামতে ব্যয় হয়েছে,
তাকবার এক তৈরিতে লাগে,
জি সেখানে লেগে যায়, কিছু এমন মুরগি এনেছেন যা ডিম পাড়ার জন্য, সেগুলোতেও জাকাত নেই। অন্যদিকে আমরা ধরে নিই যে আপনি মুরগি বিক্রির জন্য ক্রয় করেছেন, এখন এগুলোর মূল্য কত হবে? হতে পারে এগুলো মুরগির বাচ্চা, বাচ্চা হিসাবেই সেগুলোর মূল্য আসবে, তো যতটুকু মূল্য আসবে তাকেই ব্যবসায়ী সম্পদ বলা হবে। সেই সম্পদের উপর জাকাত ফরজ হবে, আর সম্পদ দেখা হবে জাকাত ফরজ হওয়ার দিন যে সেই সম্পদ কত টাকায় দাঁড়াচ্ছে। এটি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন সেটা বহু ক্ষেত্রে ব্যবহার হয়। এতে কিছু ক্ষেত্র এমন যেখানে টাকা ব্যয় হয়েছে কিন্তু তাতে জাকাত নেই। যেমনটা আমরা পূর্বেও বলেছি যে এর দ্বারা আপনি ফার্ম তৈরি করেছেন, সেখানে যে টাকা ব্যয় হয়েছে তাতে কোনো জাকাত নেই। জি
জি, জাকাতের আলোচনা হচ্ছে আর আমার মনে হলো আপনাদের এখনই অবগত করানো উচিত। বরং দেখিয়ে দিই আপনাদের মূল বিষয়টা। আলহামদুলিল্লাহ, মুফতি আলী আসগর আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলীর শিডিউল তৈরি হচ্ছে। বিভিন্ন দেশের শহরে যখন ভ্রমণ করে যান তখন লোকেরা ব্যবসা সম্পর্কে অধিকাংশ মাসালা জিজ্ঞাসা করেন, অন্য বিষয়ে প্রশ্ন হয়। তবে ব্যবসায় তার বিশেষ পাণ্ডিত্য আছে, তাই এই বিষয়ে প্রশ্ন হয়। সুতরাং এই বিষয়ে আলহামদুলিল্লাহ গত কয়েক বছর ধরে শিডিউল তৈরি থাকে। রমজানের আগে আগে ব্যবসায়ী কনফারেন্স করে থাকেন আর তাতে আলহামদুলিল্লাহ জাকাত ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়। পরবর্তী প্রশ্ন যুক্ত করতে যাচ্ছি অনুষ্ঠানে। জি জনাব।
আমার মুফতি সাহেবের কাছে প্রশ্ন হল, আমাদের জানাই নেই যে আমাদের ওপর জাকাত কখন ফরজ হয়েছে, তবে আমরা আমাদের জাকাত প্রত্যেক রমজানে আদায় করি, এই মাসালার সমাধান কিভাবে করা যায়?
সমাধান তো হচ্ছে আপনি অনুমান করে নেবেন যে সেটা কোন দিন ছিল, আপনার গণনা মতে সেটা কোন দিন হতে পারে, সেই অনুমান অনুপাতে দিন নির্দিষ্ট করবেন। রমজানকে নির্দিষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই।
মুফতি সাহেব, উপরোক্ত প্রশ্ন, এই প্রশ্নটি আমাকে অনেক বেশি করা হয়, অর্থাৎ আমার সামনেও অনেকবার হয়েছে, এমনকি ব্যবসার বিধানও করা হয়েছে। ধরে নিন যাদের উপর জাকাত ফরজ হয়ে গিয়েছে এবং আদায় করছে, তাদের জন্য তো আপনি উত্তর প্রতিনিয়তি প্রদান করেন, তবে এর দ্বারা প্রমাণিত হয় জাকাত ফরজ হওয়ার দিনটি অধিকাংশ অথবা এভাবে বলতে পারেন যাদের স্মরণে থাকে না। এখন সেইসব ব্যক্তি যাদের উপর এই মুহূর্তে এই দিনে তার উপর জাকাত ফরজ হয়নি, তবে হতে পারে ভবিষ্যতে তাদের প্ল্যানিং কিছুটা এমন যে জাকাত ফরজ হওয়া আরম্ভ হবে, সুতরাং তারা স্মরণ রাখার জন্য কী করবে যে এইভাবে ফোকাস করবে যে দিন স্মরণে থাকে?
আসল বিষয় হচ্ছে যা আল্লাহর হক তা আদায়ের যখন মন মানসিকতা থাকবে এবং এর গুরুত্ব যখন অন্তরে থাকবে তখন সে অজান্তেই গুরুত্ব দিবে।
ঠিক আছে।
তিন ধরনের মানুষ আছে যার উপর আজ জাকাত ফরজ নয়, সে জানে কাল আমি ব্যবসা করব, চাকরি করব, টাকা আসবেই।
ঠিক আছে।
আরেকদল তারা যাদের উপর জাকাত আজ ফরজ, আরেকদল হচ্ছে তারা যাদের সাময়িকভাবে নিসাব কমে যায়,
অর্থাৎ পূর্বের বছরগুলোতে ছিল তবে এখন নেই,
এ বছরও কিছুদিন ছিল এক দুই মাস তারপর কমে গেছে।
ঠিক আছে।
অনেক সময় কি হয়, কোনো ঘরের প্রয়োজন হয় বা ঋণ হয়ে যায়, এই যে ব্যক্তি সে খুবই সেন্সিটিভ হয়ে যায়, সেটাকে হিসাব করা আরো গুরুত্ববহ হয়ে পড়ে।
ঠিক আছে।
কারণ তার যে নিসাব কমে গেছে তা কখন পূর্ণ হবে?
সঠিক।
যদি পূর্ণ বছর পার হয়ে যায় নিসাব পরিমাণ সম্পত্তি না হয়,
জি,
সেক্ষেত্রে তার কাউন্টিং পুনরায় আরম্ভ হবে নতুনভাবে,
পূর্বের তারিখ বাতিল হয়ে যাবে,
পূর্বের তারিখ বাতিল হয়ে যাবে, যদিও সম্পূর্ণ বছর সে সাহিবে নিসাব না থাকে।
ঠিক আছে।
আর যদি বছরের মধ্যে সাহিবে নিসাব হয়ে যায় তাহলে মাসআলা কিছুটা অন্যরকম হবে।
তো সুতরাং সর্বোপরি আমাদের নতুন যেসব দর্শক আছেন যারা সাহিবে নিসাব হতে যাচ্ছেন তাদের মুফতি সাহেব যে পরামর্শ দিয়েছেন তার উপর আমল করুন। মুফতি সাহেব, একটি প্রশ্ন আমাদের কাছে সোশ্যাল মিডিয়া থেকে এসেছে আর প্রশ্নটা হচ্ছে, কোথাও নতুন একটি সোসাইটি তৈরি হচ্ছে আর সোসাইটিতে প্লট লঞ্চ করা হয়েছে, তবে তা সবই লঞ্চ করা হয়েছে, এখনও কাটিং পজিশন করা হয়নি, নির্ধারিত করা হয়নি, নম্বর মোতাবেক ফ্ল্যাট বিক্রি হচ্ছে, অনুমান করে বলা হচ্ছে আপনার ফ্ল্যাট এখানে হবে, যদি কোনো ব্যক্তি সেখানে প্লট বুকিং করিয়ে নেয় তবে তার বুকিং করানো কেমন এবং এর বিধান কি?
দেখুন, এ ধরনের যত সংখ্যক কাজ আছে ডেভেলপমেন্টের একটা মাস্টার প্ল্যানের অধীনে হয়।
ঠিক আছে।
মাস্টার প্ল্যান থাকলে নকশাও তৈরি হবে।
সঠিক।
সুতরাং নকশা হওয়ার পর সবকিছু কাটিং হয়, এমনটা কেউ বলতে পারবে না অনুমান করে যে এখানেই প্লট হবে।
ঠিক আছে।
যদি নকশা তৈরি হয়ে থাকে আর সেই নকশা মোতাবেকই কাটিং হয়।
সঠিক।
কারণ আর্কিটেক্ট তো বলে দিবে যে ভাই আপনার ফ্ল্যাট এখানে।
সঠিক।
সাধারণ মানুষ বলতে পারবে না, তারা এতটা বুঝতে পারে না, যখন সেক্টর তৈরি হবে তখন বুঝতে পারবে তার ফ্ল্যাট কোথায় তৈরি হবে, তবে আর্কিটেক্ট যেহেতু ডিজাইন করেছে তার জন্য কোনো অসুবিধা নেই।
ঠিক আছে।
আমরা এটা বলি, কমপক্ষে যদি নকশা তৈরি হয়ে যায় আর সেই নকশা অনুযায়ী বন্টন হয়, সেক্টর প্রস্তুত করা হয়, নকশায় উল্লেখ করা হয়েছে এটা সেক্টর, এটা রোড, এটা লোকেশন, এটা কর্নার প্লট, এটা মাঝখানের, আর সেই নকশা অনুযায়ী কাটিং হবে, তাহলে সেখানে ফ্ল্যাট নির্ধারিত হয়ে যাবে। ফ্ল্যাট নির্ধারিত হয়ে গেলে তখন তা ক্রয় করা জায়েজ।
ঠিক আছে, সেটিকে বুকিং করা যেতে পারে।
জি।
আর এমন ফ্ল্যাট যা বুক করা হয়ে গিয়েছে এর উপর কি যাকাত আসবে?
যদি সেই ফ্ল্যাটটি তিনি ব্যবসার জন্য ক্রয় করে তো এতে যাকাত আসবে এর মূল্য অনুযায়ী।
মুফতি সাহেব, এখানে ফ্ল্যাটের সম্পূর্ণ মূল্য আছে আর এর এক অংশ জমা করিয়েছে যখন তিনি তা ক্রয় করেছেন, সুতরাং যাকাত সম্পূর্ণ মূল্যের উপর দিবে নাকি যা জমা করিয়েছে?
দেখুন, যাকাতে তিনটা লিস্ট হবে। প্রথম লিস্ট হবে যে আপনার কাছে সঞ্চয় কত। দ্বিতীয় লিস্ট হবে, যেমন উদাহরণস্বরূপ ২০ লক্ষ টাকার ফ্ল্যাট।
সঠিক।
কিন্তু সঙ্গে এও লিস্ট হবে যে এ ফ্ল্যাটের বিনিময়ে আপনাকে ১৮ লাখ টাকা দিতে হবে।
সঠিক।
অর্থাৎ এভাবে বুঝুন যে আপনার তিনটা লিস্ট এভাবে তৈরি হবে। আপনার কাছে এই এই যাকাতযোগ্য সম্পদ আছে, আপনার কাছে স্বর্ণ আছে, আপনার কাছে রূপা আছে, আপনার কাছে ফ্ল্যাট আছে ব্যবসার জন্য। এখন এমন কিছু বস্তু আছে যা আদায়যোগ্য।
সঠিক, যেগুলো আদায় করতে হবে,
ফেরত দিতে হবে।
ঠিক আছে।
অমুক অমুক খাতে যাকাত হবে, দ্বিতীয় লিস্ট হয়ে গেল। তৃতীয় লিস্ট হবে কারা রিসিভেবল।
ঠিক আছে, প্রাপ্য নিতে হবে
ব্যক্তি। এই তিনটি বিষয় সামনে রেখে পরে যাকাত আদায়ের হিসাব করতে হয়।
মুফতি সাহেব, আপনি একটি ফর্মের মাঝে চার্ট ডিজাইন করেছিলেন এবং মাকতাবাতুল মদিনায় প্রিন্টও করেছেন।
জি জি, মাকতাবাতুল মদিনায় প্রিন্ট করেছে আর সেই ফর্মটি পাওয়াও যায়। আমি আশা রাখি দারুল ইফতা আহলে সুন্নাতের ওয়েবসাইটেও তা সংরক্ষিত আছে, সেখানে গিয়ে আপনি ডাউনলোডও করতে পারেন।
সুতরাং সেই ফর্মটি ডাউনলোড করে নিন, আর এতে আপনার জন্য খুবই সহজ হবে যে আপনি আপনার যাকাতের হিসাব নিকার নিজেই করতে পারবেন। সুতরাং আল্লাহ চায় তো এতে সহজ হবে আপনার। পরবর্তী কল দিন।
আমার প্রশ্ন হলো, যাকাতের টাকা দিয়ে সমাজের অসহায় গরিব দুঃখী শিশু যাদের বাবা মা তাদের খেলনা সাইকেল গাড়ি কিনে দিতে অক্ষম, আর অন্য যে সকল শিশু সাইকেল চালায় তাদের দিকে তাকিয়ে থাকে, সুতরাং সেই যাকাতের টাকা দিয়ে ব্যক্তি সাইকেল গাড়ি এ ধরনের কোনো জিনিস কিনে দিতে পারবে?
দেখুন, যদি কোনো শিশুর পিতামাতা শরীয়ত ফকির হয় আর সে শিশু নাবালিগ, তো সে পিতামাতার অধীনস্থ, শিশুরা মা বাবার অধীনস্থ হয়। বাবা মা ধনী হলে শিশুও ধনী, আর বাবা মা ফকির তো নাবালিক শিশুও ফকির। তো নাবালিক শিশু যদি হয় আর বাবা মাও শরীফ ফকির, তাহলে সেই শিশুকে যাকাত প্রদান করা যাবে। তবে উত্তম হবে বাবা মার মালিকানায় দিয়ে দিন, তাদের মালিকানায় সাইকেল থাকলে সালামত থাকবে। এর কারণ হলো শিশু বড় হয়ে গেলে সাইকেল ছোট হয়ে যাবে, তখন অন্য শিশু ব্যবহার করবে। আর যদি সেই শিশু বালিক থাকে, অর্থাৎ তার বয়স যদি ইসলামী হিসাবে ১৫ বছর হয়ে যায়, ছেলে হোক বা মেয়ে হোক বালিক হয়ে যায়, আর এর পূর্বে যদি আলামত পাওয়া যায় বালিক হওয়ার, তো যখনই আলামত পাওয়া গেল সঙ্গে সঙ্গে বালিক হয়ে গেল। আর যদি সে নিজেই বালিক এবং শরীফ ফকির হয় তাহলে তাকেও যাকাত দিতে পারবে।
মুফতি সাহেব, এখানে একটি আমি প্রশ্ন করতে চাই। অনেক সময় হয় কি, যাকাত বা ওয়াজিব সৎকার যে খাতসমূহ আছে তাতে বিস্তারিত থাকে, এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকে, তবে আদায়কারী যিনি আছেন তার নিজের একটা প্রায়োরিটি থাকে। এও বলতে পারেন সে মানসিকভাবে একদিকে পূর্বেই ঝুঁকি থাকে যে এই শ্রেণীতে আমি দিতে চাই। সুতরাং সে যদি নিজের আকাঙ্ক্ষায় এটা বলে যে আমি বিশেষ এই খাতই ব্যয় করব, তাহলে এতে তো কোনো বাধা বিপত্তি নেই।
আপনার প্রশ্নের যদি বুনিয়াদ এটা হয় যে সাইকেল প্রদান করায় একটা খেয়াল এলো প্রশ্নকর্তার, সাইকেল দিবে, এমনও ব্যক্তি আছে যার কাছে রুটি খাওয়ারও কিছু নেই, তো এসব ক্ষেত্রে তো অগ্রাধিকার দেখতে হবে যে অধিকতর প্রাপ্য তাকে যাকাত দিতে হবে। তবে মহল্লা ভিত্তিকও করণীয় আছে। এমন মহল্লায় বাস করে শিশুরা যেখানে ভালো সচ্ছল স্বাবলম্বী লোক থাকে আর তাদের কাছে কিছু নেই, সেক্ষেত্রে শিশুরা হীনমন্যতার শিকার হয়। আবার অনেক সময় এই হীনমন্যতা উঠিয়ে দেয়। বলা হয় যে ক্ষুধা দেখেছে সে সর্বদা সফল হয়, অর্থাৎ সে পরিশ্রম করতে জানে, স্ট্রাগল তার জীবনের অংশ, নবাবী তার মাঝে থাকে না,
বিপদ দেখে ভয় পায় না।
ঠিক আছে, তো সে সফল হয়, কাজেই হয়তো এই হীনমন্যতা তাকে উঠিয়ে দিবে, অন্যথায় পিষ্ট করে ফেলবে। সুতরাং এ কারণে শিশুরা যেন স্বাভাবিক অবস্থায় থাকে, এ নিয়ে অনেকের ভাবনা থাকে। দেওয়া তো যেতে পারে যাকাত।
ঠিক আছে, পরবর্তী কল দিন।
মুফতি সাহেব, এ ব্যাপারে বলুন, যদি দুজন ব্যক্তি টাকা জমিয়ে পার্টনারশিপিং করে আর তন্মধ্যে একজন স্লিপিং পার্টনার আর অপরজন ওয়ার্কিং পার্টনার, এখন যে ওয়ার্কিং পার্টনার সে বহু টাকার পণ্য ক্রয় করেছে, তবে কথা হচ্ছে সকল পণ্য বাকিতে ক্রয় করেছে, টাকা পরিশোধ করেনি, এখন পরিশোধ করার পূর্বে স্লিপিং পার্টনারের পণ্য তার অনুমতি ব্যতীত ব্যয় করতে পারবে, নাকি এর জন্য তাকে অনুমতি নিতে হবে?
দেখুন, তারা যখন পার্টনারশিপে আবদ্ধ হয় আর এই শর্ত যুক্ত করে যে আমরা বাকিতে পণ্য ক্রয় করব, তো এই পণ্য উভয়ের। অর্থাৎ বিষয় হচ্ছে, যখন দুজন পার্টনার তৈরি হয় তখন তারা উভয়ে অপরের উকিল হয়। অর্থাৎ কোনো পণ্য সে ক্রয় করলে তার অনুমতি পাওয়া গেল, আর এই ক্রয় করলে তার অনুমতি পাওয়া গেল, উভয়ে একে অপরের উকিল হয়ে যায়। তো এখানে যে পণ্য ক্রয় করা হয়েছে তা উভয়ের মালিকানায় গণ্য হবে। আর যখন উভয়ের মালিকানায়, তাহলে আপনার প্রশ্নের উত্তরও চলে এলো।
সরবরাহ করা, বিক্রি করা, ব্যয় করা
উভয়ের হাতে, উভয়ে পারবে, এটা একক কারো হতে পারে না। জি,
পরবর্তী কল দিন।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হল, বিসি যেখানে জমা করা হয়, অর্থাৎ আমাদের বিসি রয়েছে প্রায় 1.5 লাখ টাকার, আর তা 10 মাসের। এখন আমার দ্বিতীয় বিসিও বের হয়ে এসেছে আর তা আমার কাছেই, তবে সেই টাকাটা আমার শোধ করতে হবে। সুতরাং এই 1.5 লাখ টাকার উপর জাকাত আসবে নাকি না, অথবা যে টাকার মাধ্যমে আমি বিসি পূরণ করব তা সহ জাকাত আদায় করতে হবে, এ ব্যাপারে বলে দিন।
ঠিক আছে ভাই, 30,000 টাকা।
একটা বিষয় নির্দিষ্ট, যে টাকা আপনি জমা করেছেন বিসিতে তা আপনার।
যেমনটা 30,000 টাকা দিয়েছে দুইবারে,
30,000 দিয়েছেন, 50,000 দিয়েছেন, যত টাকাই জমা করেছেন তা আপনারই টাকা। যা আপনি নিয়েছেন, যত টাকা ফেরত দিয়েছেন, এর চেয়ে যত টাকা অতিরিক্ত, উদাহরণস্বরূপ 1.5 লক্ষ টাকার বিসি আপনি নিয়েছেন, 30,000 ফেরত দিয়েছেন, তো 1,20,000 টাকা আপনি বেশি নিয়েছেন আপনার ফিরতি টাকার চেয়ে। তো এই 1,20,000 টাকা আপনার নিকট লোকদের ঋণ। যখন আপনি তালিকা তৈরি করবেন যে আদায়যোগ্য যা আমাকে অপরকে দিতে হবে, তখন তা আপনি মাইনাস করবেন। তো যা আপনার অতিরিক্ত আছে তা মাইনাস হবে, তা কাউন্ট হবে না, বরং আপনার কাছে যা কিছু বিদ্যমান তা থেকেও মাইনাস হবে। জি
মুফতি সাহেব, সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন এসেছে, ফ্ল্যাট নিয়েছে, ব্যবসার উদ্দেশ্যে ফ্ল্যাট নিয়েছে, তবে সেটা কেউ কব্জা করে নিয়েছে আর তা তাদের হস্তক্ষেপে এই মুহূর্তে নেই, চেষ্টা করছে যেন ফেরত পায়, সুতরাং এর উপর জাকাত আসবে কি না?
দেখুন, কবজা যাতে হয়ে যায় তাতে কিছু বিষয় তো এমন, তবে একটা বিষয় নির্ধারিত, যে জিনিসটা অন্যের কাছে, জাকাত তাতে সেই সময় আসবে যখন তা আপনার কবজায় চলে আসবে।
ঠিক আছে,
যেমন আপনি কাউকে ধার দিয়েছেন, সুতরাং যখন হস্তগত হবে তখন জাকাত আদায় আবশ্যক হবে, জাকাত তো আসতে থাকবে, তবে তা আদায়ের ক্ষেত্রে দেরি করা যেতে পারে।
যেগুলো হস্তগত আছে সেগুলোতে দেরি করা যাবে না?
করা যাবে না, দ্রুত আদায় করতে হবে, 4-5 বছর পরে এলেও তখনও বিগত বছরসমূহের দিতে হবে। এখন কবজাকৃত জিনিসের দুটি প্রকার আছে, প্রথমত হচ্ছে যার জাকাত আসছে, মিটার চালু আছে, কিছু সিচুয়েশন এমন রয়েছে যাতে সেই মিটার অচল হয়ে যায়, তো এখন কবজার অবস্থা দেখেই এর ফয়সলা করতে হবে। তবে একটা বিষয় নির্দিষ্ট, সেই যে মিটার চলছে যে এতে 1 বছরের জাকাত এলো, 2 বছরের এলো, 3 বছরের এলো, এটি আদায় করা তখন আবশ্যক হবে যখন কবজা চলে আসবে।
ঠিক আছে মুফতি সাহেব, আপনার উত্তরে একটি প্রশ্ন তৈরি হলো, এই যে মিটারে চলছে, প্রত্যেক বছর জাকাত তো ফরজ হচ্ছে, অবশ্য যখন কবজা আসবে তখন দেবে, সুতরাং এতে প্রত্যেক বছর যে জাকাত ফরজ হচ্ছে, তো ফ্ল্যাটের যে ভ্যালু আছে তাও তো ইনক্রিজ হচ্ছে প্রত্যেক বছর।
জি হ্যাঁ,
এখন সেই জাকাত কোন রেটে দেবে?
প্রত্যেক বছরের যে রেট হবে সেই অনুযায়ী বের করবে।
ঠিক আছে, যেই বছর যে রেট হবে সেই অনুযায়ী হিসাব করবে,
সেই অনুযায়ী বের করবে। আমাদের অনেক মহিলাই অলংকারের জাকাত আদায় করে না, পরবর্তীতে তবার তৌফিক লাভ হলে তখন জিজ্ঞাসা করে রেট কি হবে। যে বছর স্বর্ণের মূল্য যত ছিল সেই অনুযায়ী 2.5% বের করতে হবে।
ঠিক আছে,
আজ থেকে 10 বছর পিছনে চলে যান, তখন স্বর্ণের দাম 40,000 ছিল,
সেপ্টেম্বর 1999-এ 5,500 টাকা তোলা,
5,500 ছিল, সেই বছরের অনুরূপ জাকাত বের হবে, এরপর তদানুযায়ী হবে, তারপরের বছর তদানুযায়ী হবে,
মূল্যের পরিমাণ অনুযায়ী আসবে বছরের পর বছর।
জি,
পরবর্তী কল দিন।
আমার নাম আজগর আলী, আমি উত্তরায় থাকি। আমার প্রশ্ন হলো, মহিলা স্বামী তো কিছুই নেই, স্বামী একজন দিনমজুর ও শ্রমিক, তবে মহিলার কাছে অর্থাৎ তার স্ত্রীর কাছে সামান্য কিছু অলংকার আছে, সুতরাং তাতে কি জাকাত হবে? আর যদি হয় তা মহিলা আদায় করবে নাকি পুরুষ?
জি মুফতি সাহেব,
দেখুন, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির কাঁধে একটি দায়িত্ব দিয়েছেন, যখন কেউ বালিগ হয় তখন তার দায়িত্বে মুকাল্লাফ চলে আসে। প্রত্যেকটা পরিবারের ঘরের মধ্যে 5 জন বা 6 জন সদস্য, তাদের প্রত্যেকে নিজের দায়িত্বে দায়িত্ববান। তো অনেক ক্ষেত্রে এমনটা হয়, ঘরের মহিলার উপর জাকাত ফরজ হয়, পুরুষের উপর হয় না, তো যার উপর জাকাত আসবে সেই জাকাত আদায় করবে। এক্ষেত্রে মহিলারা বলে, আমাদের হাত খরচ যা আসে তা খরচ হয়ে যায়, আমরা কোথা থেকে আদায় করব? সুতরাং স্বামীকে যদি অনুরোধ করে, রিকোয়েস্ট করে, এতে নিষেধাজ্ঞা তো নেই যে স্বামীকে রিকোয়েস্ট করতে পারবে না, তুমি আমার পক্ষ থেকে জাকাত দিয়ে দাও। রিকোয়েস্ট করতে পারবে, স্বামী নিজ ইচ্ছায়ও জাকাত আদায় করতে পারবে। যদি স্বামী বলে জি না, তোমার হিসাব তোমার কাছে, আমার হিসাব আমার কাছে, আমি আদায় করব না, সে বলতে পারবে অনুমতি আছে, তো মহিলা স্বর্ণ বিক্রি করে জাকাত বের করবে।
আচ্ছা মুফতি সাহেব, ব্যাদুমি মাফ করবেন, তবে আপনি যে বিষয়টা বললেন, সম্পূর্ণ বছরে এই একটা রিকোয়েস্টই হয়তো আসে, আর এই রিকোয়েস্ট অর্ডারের মর্যাদা রাখে, সেই ক্ষেত্রে কি করবে?
ভাই দেখুন, যতটা গুরুত্ব রাখুক, শরীয়তের উপর তো আমল করতে হবে। এখন সে যদি মেনে নেয় রিকোয়েস্ট, খুবই ভালো কথা।
ঠিক আছে হুজুর।
আর যদি না মানে তো তার অধিকার আছে।
আর পরবর্তীতে যাই হবে সেটার জিম্মাদারও সেই।
কে?
হাজবেন্ড।
স্বামী কেন হবে? চুন খালি পড়বে, আপনি এটাই বলছেন? না না, কখনো এমন হবে না।
এমনটা নয়,
এমন হবে না।
চলুন,
আদায় করে, সাধারণত পুরুষরা আদায় করে দেয়। তারা জানে এ বেচারি কোত্থেকে দিবে, তার কাছে উপার্জনের কোনো মাধ্যম কোথায়।
ঠিক আছে।
আর পুরুষরা এও পছন্দ করে না যে তার স্ত্রীর অলংকার কমে যাক। অলংকার ভেঙে জাকাত আদায় করা সচরাচর কেউ পছন্দ করে না।
মুফতি সাহেব, এতে
কেউ যদি অভাবে থাকে, ঋণগ্রস্ত হয়ে যায়, তখন অলংকার বিক্রিও করা হয়, তেমন বিষয় না, মহিলারাও সাহায্য করে।
মুফতি সাহেব, প্রয়োজনে অবশ্যই অলংকার বিক্রি হয়, তবে আপনি যে বিষয়টা স্মরণ করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। মার্কেটে এমন হয়তো খুব কমই হয় যে অলংকার বিক্রি করা হচ্ছে জাকাত আদায়ের জন্য। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে ঘরের পুরুষরাই সাহায্য করে এবং
দুটা দল আছে। এক দল হচ্ছে যেখানে পুরুষরা সাহায্য করে, দ্বিতীয়দের চিন্তাই নেই যে জাকাত দিতে হবে।
জি,
এর বড় কারণ এটাও হতে পারে,
আল্লাহ আমাদের তৌফিক দান করুন, যাদের কাছে যেমন ধন সম্পদ আছে, যে প্রপার্টি আছে, যেগুলোর উপর জাকাত আসে, হোক তা অলংকার বা মালিকানায় থাকা অন্য কিছু, আল্লাহ তাআলা আমাদের যা। মুফতি সাহেব একটি কথা বলেছিলেন বিগত কিছুদিন আগে, গত ইজতেমা যখন হয়েছিল, যে সম্পদের হক তাও আদায় করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইলমেদিন অর্জন করতে থাকুন, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের নেক আমল করা ও গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইলাহি শতবাদী আমানতদারে ব্যবসায়ী বাগনাও, ইলাহি শতবাদী আমানতদারে ব্যবসায়ী বাগনাও, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।